বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 30 জুলাই, 15 শ্রাবণ এবং ফার্সি 8 মোরদল। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে লেবাননের চলমান সংকট নিরসনে নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতির উপর সৃষ্ট চ্যালেঞ্জ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অভিমত এবং এ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইমাম মুসা কাজেম আলাইহিসসালামের শুভজন্ম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সিরিয়া সফর, মিগদাদ বললেন তেহরান দামেস্ক সম্পর্ক অন্যদের জন্য আদর্শ। ওমান উপকূলে আবারও ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে হামলা নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আটক, মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনে। এবং ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে উত্তাল ভারত, শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা অন্য দেশগুলোর জন্য আদর্শ হতে পারে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ওয়াহিদ জালালজাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গত মঙ্গলবার ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরিয়া সফরে যায়। এই প্রতিনিধি দলে রয়েছেন ওয়াহিদ জালালজাদে। ফয়সাল আল মিগদাদ বলেন গত এক দশক ধরে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবের মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ, নেতৃত্ব ও সংসদ সদস্যরা যেভাবে সমর্থন দিয়ে এসেছেন তা দামেস্ক সরকারের জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন এর বিপরীতে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে এই বিরাট অর্জন ধরে রাখার ক্ষেত্রে ইরানকে সমর্থন দিয়ে আসছে সিরিয়া। জালালজাদে বলেন সিরিয়ার চলমান সংকট সৃষ্টির অনেক আগে থেকে তেহরান ও দামেস্ক ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছে। এই সম্পর্ক সহযোগিতা, সমন্বয় এবং পারস্পরিক সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এক্ষেত্রে দুদেশের জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সম্পর্ক বহুমুখীকরণ করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ল্যাভরভ এই আহ্বান জানান। রাশিয়া এবং মুসলিম বিশ্বের মধ্যে এটি হচ্ছে দ্বাদশ সম্মেলন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজান শহরে সম্মেলনটি শুরু হয়েছে। রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক ভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। এতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির সদস্য দেশগুলো অংশ নিচ্ছে। সম্মেলনে দেয়া বক্তৃতায় ল্যাভরভ বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসভ্যতার সংলাপ জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির ভিত্তির উপর রাশিয়ার এই সম্পর্ক প্রতিষ্ঠিত। এ কারণে আমরা ঘনিষ্ঠভাবে এবং সফলতার সাথে মুসলিম দেশগুলোর সঙ্গে নানামুখী যে সম্পর্ক রক্ষা করে চলেছি তা ন্যায়সঙ্গত। ইহুদিবাদী ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ আরব সাগরের ওমান উপকূলে হামলার শিকার হয়েছে। ব্রিটেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব 300 কিলোমিটার। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনসের এ ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, জলদস্যুরা এই হামলা চালায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, ব্রিটেন ভিত্তিক জোদিয়া কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরায়েলের ধনকুবের আয়াল অফের। টুইটারে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি হামলার কথা নিশ্চিত করেছে। তারা হামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, জলদস্যুরা এই হামলা চালিয়েছে। জোদিয়াক বলেছেন, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল। হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশে ছিল। তবে মেরিন ট্রাফিক .com এর স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায়, ব্রিটিশ কর্মকর্তারা যে স্থানের নাম বলেছেন হামলার সময় জাহাজটি তার কাছেই ছিল। তিউনিশিয়ার প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ এক মাসের জন্য স্থগিত করার পর সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। জনগণের অধিকার এবং তাদের স্বাধীনতা রক্ষার কথা বলে তিনি এসব পদক্ষেপ নিয়েছেন। গতকাল প্রেসিডেন্ট সাঈদ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রিদা গার্সালাউইকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেন। এ সময়ও তিনি দেশের সংবিধান এবং জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, আমি আপনাদেরকে এবং সারা বিশ্বকে বলছি যে আমি দেশের সংবিধান বাস্তবায়ন করতে চাই এবং জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করব। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হননি, তবে আইন পরিপূর্ণভাবে প্রয়োগ করা হবে। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট সাঈদ খুব শিগগিরই তিউনিশিয়ার জন্য নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এবং দেশের রাজনৈতিক সংকট সমাধানের পথ দেখাবেন। 2011 সালে স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে, তবে প্রেসিডেন্ট সাঈদের সাম্প্রতিক পদক্ষেপে সেখানে মারাত্মক রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গ্রেফতার এবং তার মালিকানাধীন আইপিটিভি জয়যাত্রার দফতরে র্যাবের তল্লাশি অভিযানের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, নিয়ম নীতিহীনভাবে পরিচালিত আইপিটিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের গ্রেপ্তার এবং তার মালিকানাধীন আইপিটিভি জয়যাত্রার দপ্তরে র্যাবের তল্লাশি অভিযানের প্রেক্ষাপটে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, নিয়ম নীতিহীনভাবে পরিচালিত আইপিটিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার দুপুরে ঢাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কিছু আইপিটিভি অনেক সময় গুজব রটনায় যুক্ত হয়, অসত্য তত্ত্ব পরিবেশন ও ভাড়াবতে লিপ্ত হয়। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিসগুলো বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এসব বিষয়কে একটা নিয়ম নীতির মধ্যে আনা প্রয়োজন। দেশে স্যাটেলাইট টিভি চ্যানেলের পাশাপাশি এখন বেশ কয়েকটি আইপিটিভিও তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার অনেকগুলো সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইন্টারনেট ভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোর কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করেছিল। প্রায় 500+ দরখাস্ত জমা পড়েছে এবং সেগুলো যাচাই বাছাইয়ের কাজও গুছিয়ে আনা হয়েছে। তিনি বলেন, যেগুলোর মান ভালো সেগুলো রেজিস্ট্রেশন দেওয়া হবে। তবে দেশব্যাপী ব্যাঙের ছাতার মতো আইপিটিভি খুলে যারা যেমন ইচ্ছে তেমন করবে সেটা কখনো আইনসম্মত বা বাঞ্ছনীয় নয়। যেগুলোর বিষয়ে নানা অভিযোগ আছে সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেওয়া হবে। নানা কাণ্ডে আলোচিত সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর কিভাবে আওয়ামী লীগের উপকমিটিতে সদস্যপদ পেয়েছেন তা খতিয়ে দেখা হবে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। এদিকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় আজ বিকেলে একটি মামলা করেছে র্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগ এনে এই মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম। গতরাতে গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনাকে গ্রেফতার করে র্যাব। এর আগে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিল, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানির অভিযোগে বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হবে। এছাড়া তার বাসা থেকে মাদক, বিদেশি মুদ্রা ও বন্যপ্রাণীর চামড়া জব্দের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া জয়যাত্রা নামক টেলিভিশন চ্যানেল পরিচালনার কারণে আলাদা টেলিযোগাযোগ আইনে পৃথক 5টি মামলা করার কথা। ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানি হবে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়িপাতা ইস্যুতে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানি হবে। আজ শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমনার বেঞ্চে বিষয়টি উত্থাপিত হয়, যার উপর প্রধান বিচারপতি বলেন তিনি আগামী সপ্তাহে বিষয়টি শুনবেন। আজ বেসরকারি হিন্দি টিভি চ্যানেল আজ তক জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল আজ শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমনার সামনে বিষয়টি উত্থাপন করেন। তিনি সিনিয়র সাংবাদিক এন রামের দায়ের করা আবেদনের বিষয়ে উল্লেখ করেন এবং ওই বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানান। প্রধান বিচারপতি আগামী সপ্তাহে বিষয়টি শুনবেন বলে মন্তব্য করেন। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে বলা হয়েছে, পেগাসাস ইস্যুটি সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। ওই তদন্তের নেতৃত্ব দিতে হবে সুপ্রিম কোর্টের একজন বর্তমান অথবা অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সরকারি এজেন্সিগুলো পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে সাংবাদিক, বিচারপতি এবং অন্যদের উপরে গুপ্তচর বৃত্তি করেছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যম দ্য ওয়্যারের রিপোর্টে প্রকাশ, পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে দেশের কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলীয় নেতানেত্রী, শিল্পপতি, ব্যবসায়ী সহ 300-র বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এর মধ্যে কমপক্ষে 40 জন সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য ফোনে আড়ি পাতা কাণ্ডের বিষয়ে সরকারের কোনো সম্পর্ক নেই বলে ছাপাই দিয়েছেন। অন্যদিকে পেগাসাস ইস্যুতে সম্প্রতি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতি এন ভি রমনাকে চিঠি দিয়েছেন 500 বিশিষ্ট নাগরিক। তাদের মতে এটা সাইবার যুদ্ধ ছাড়া আর কিছু নয়, সেজন্য দেশে যেন অবিলম্বে পেগাসাস স্পাইওয়্যারের কেনাবেচা, লেনদেন, ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ওই চিঠিতে আরও বলা হয়েছে, পেগাসাস সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর কর্তৃপক্ষের কাছে চাইতে হবে সুপ্রিম কোর্টকে, কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করতে হবে আদালতের কাছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত।
বলছিলেন আমাদের প্রতিনিধি। সারা বিশ্বে সাইবার সিকিউরিটির জন্য আমেরিকাকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে চীন। মার্কিন কোম্পানি মাইক্রোসফটের এক্সচেঞ্জ ইমেইল সার্ভারে হামলার জন্য আমেরিকা বেইজিংকে অভিযুক্ত করার এক সপ্তাহ পর চীন এই বক্তব্য দিল। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান গতকাল বলেন, আমেরিকা হচ্ছে হ্যাকিং এবং গোপন তথ্য চুরির সাম্রাজ্য, তারা এই বিশ্বের সাইবার সিকিউরিটির জন্য সবচেয়ে বড় হুমকি। কর্নেল উ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং ব্যক্তিত্বের উপর বহু বছর ধরে আমেরিকা ব্যাপক ভিত্তিক সাইবার গোয়েন্দাবৃত্তি চালিয়ে আসছে। মার্কিনীদের এই সাইবার বলদর্পিতার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা সম্প্রতি অভিযোগ করেছে যে ইউরোপের দেশ ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপর চীন গোয়েন্দাবৃত্তি চালিয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতির উপর নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পড়েছে, তবে দেশের ভেতরে ও বাইরে তার যেমন শত্রু রয়েছে তেমনি মিত্র রয়েছে। এ অবস্থায় তিনি কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন সেটা এখন দেখার বিষয়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতির উপর নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পড়েছে। এর আগেও তিনি অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু দুই বছর পর তিনি ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। লেবাননের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হবেন একজন খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবেন একজন সুন্নি মুসলমানের পক্ষ থেকে এবং পার্লামেন্ট স্পিকার হবেন একজন শিয়া মুসলমান। সংসদে অনুষ্ঠিত ভোটাভুটিতে 72 জনের সমর্থন নিয়ে নাজিব মিকাতি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং নিয়ম অনুযায়ী তার উপরেই মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পড়েছে। বর্তমানে তিনি মন্ত্রিসভা গঠনের জন্য তৃতীয়বারের মতো ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব হাতে পেলেন। লেবাননের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় দেশটি দীর্ঘদিনের রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটা পথ খুঁজে পেয়েছে। এদিকে লেবাননের রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠায় বাইরের অনেক দেশ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ঘোষণা করেছে শর্ত সাপেক্ষে তারা আন্তর্জাতিক অর্থ তহবিলের সঙ্গে লেবাননের সহযোগিতার বিষয়টিকে সমর্থন জানাবে। অন্যদিকে আরব দেশগুলোর মধ্যে মিশর ও জর্দান নাজিব মিকাতির প্রতি সমর্থন জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারও একই মনোভাব দেখিয়েছে। এদিকে সৌদি আরব সবসময় হিজবুল্লাহর উপস্থিতি বা অংশগ্রহণে লেবাননে যে কোনো সরকার গঠনের বিরোধী, সেই দেশটি এখনও নাজিব মিকাতির দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তাই ধারণা করা হচ্ছে নাজিব মিকাতি হয়তোবা স্বল্প সময়ের মধ্যে এমন এক নতুন মন্ত্রিসভা গঠন করতে সক্ষম হবেন যার প্রতি বাইরের অনেক দেশের সমর্থন থাকবে। তবে নাজিব মিকাতি তিনটি বিষয়ে অবহিত আছেন, যার প্রথমটি হচ্ছে লেবাননের জনগণ ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্বে ক্লান্ত হয়ে পড়েছে, তাই তারা মন্ত্রিসভা গঠনের মাধ্যমে দ্রুত এই পরিস্থিতির অবসান চান। দ্বিতীয়ত, তিনি এটাও জানেন তাকে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে লেবাননে তীব্র অর্থনৈতিক সংকট চলছে এবং জনগণ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে। এছাড়া ইসরায়েল ও সৌদি আরব তাদের অনুচরদের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে সবসময় লেবাননের নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করে। তাই এসব দিক বিবেচনা করে নাজিব মিকাতিকে খুব সতর্ক হয়ে পথ চলতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতির ভয়াবহতায় এবার আর্তনাদ শুরু করেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুরশিদ বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেব, রোগীদের জায়গা দেব কোথায়, এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা রোগীর জন্য হাসপাতালে সিট না পেয়ে ফিরে যাচ্ছে রোগী। রাজধানীর সরকারি বেসরকারি কোনো হাসপাতালে শয্যা খালি নেই। ঈদের পর থেকেই হাসপাতালে সাধারণ শয্যা ও আইসিইউর সংকট দেখা দেয়। গত তিন দিনে তা মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিদিন বাইরের জেলা থেকে 200+ রোগী রাজধানীতে আসছেন আইসিইউর সেবা নেওয়ার জন্য। এসব গুরুতর রোগীদের আইসিইউর জন্য দীর্ঘ সিরিয়াল নিয়ে অসহায়ভাবে অপেক্ষা করতে হচ্ছে। কোনো রোগী সুস্থ হলে কিংবা মারা গেলেই কেবল বেড খালি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের সামনে সিট খালি নেই জানিয়ে বিজ্ঞপ্তি টানিয়ে দিতে বাধ্য হয়েছে। বিভিন্ন হাসপাতালের পরিচালকরা জানিয়েছেন, অপেক্ষমান রোগীদের চাপও অনেক বেশি। বাইরের জেলা থেকে জরুরি রোগী আসছে প্রচুর, শয্যা খালি না থাকায় বেশিরভাগ রোগীকেই ফেরত দিতে বাধ্য হচ্ছেন তারা। এ অবস্থায় বাইরের জেলা থেকে রোগীরা রাজধানীতে এসে চিকিৎসা সেবা না পেয়ে আবার ফিরে যাচ্ছেন। চিকিৎসকরা বলেন, যেসব রোগী ভর্তি হতে না পেরে ফেরত যাচ্ছেন তাদের ভাগ্যে কি হচ্ছে জানি না, তাদের অনেকে রাস্তায় কিংবা বাসায় গিয়ে মারা যাচ্ছেন। বাংলাদেশে করোনা পরিস্থিতির এমন ভয়াবহতায় এবার আর্তনাদ করতে শুরু করেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ বলেছেন, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়, অবস্থা খুবই খারাপ হতে পারে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিবেচনা করে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
10 দিন আগে আমরা ক্যাবিনেটে সুপারিশ করছি, তো ওটা তো কোনো সিদ্ধান্ত দেয়নি। এটা পর্যবেক্ষণ করে কি করবো, কোন উপায় আছে? যেভাবে ইনফেকশন বাড়ছে আমি প্রত্যেকে ব্যবস্থা করবো, কিসের মধ্যে জায়গা দেবো? যদি রোগীর উৎপাদন না কমায় তাহলে পরে এটা সম্ভব?
তবে সরকারের অংশীদার জাতীয় পার্টি চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমাদের দেশের বিদ্যমান পরিস্থিতিতে করোনা মোকাবেলায় লকডাউন বা কার্ফিউ কোনো সমাধান নয়। করোনায় গণটিকা কর্মসূচি আরো জোরদার করতে হবে, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে, পাশাপাশি সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের বলেছেন, আমাদের দেশের বাস্তবতায় লকডাউন সফল হবে না। লকডাউন চলছে কিন্তু মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না, কারণ বেশিরভাগ দরিদ্র মানুষের ঘরে খাবার নেই, পকেটে ওষুধ এবং শিশু খাদ্য কেনার পয়সা নেই। এ ধরনের মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে ইমাম মুসা কাজেম আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন ইসলামের অনন্য নক্ষত্র ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মোহাম্মদ আমির হোসাইন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হযরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম ছিলেন ইসলামের অত্যন্ত দুর্যোগপূর্ণ সময়ে প্রকৃত ইসলামের কাণ্ডারী ও আদর্শ মহামানব। মহানবীর আহলে বাইতের এই সদস্য ইমাম মুসা আল কাজিম আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইত, বিশেষ করে ইমাম মুসা কাজিমের শানে জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম এবং সবাইকে জানাচ্ছি মুবারকবাদ। ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম আলাইসালামের জন্ম হয়েছিল 127 বা 128 হিজরির 20 জিলহজ মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া এলাকায়। ইমাম মুসা কাজিমের মায়ের নাম ছিল হামিদা আল বারবারিয়া। পিতা বিশ্ববিশ্রুত মনীষী হযরত ইমাম জাফর আস সাদিকের শাহাদাতের পর 20 বছর বয়সে ঐশী ইমামত লাভ করেন মুসা আল কাজিম আলাইসাল্লাম। তার বাবার মতো তাকেও বিষ প্রয়োগে শহীদ করেছিল খলিফা নামধারী তৎকালীন মুসলিম শাসক। আব্বাসীয় জালিম শাসক মনসুর, মাহদি, হাদি ও হারুন ছিল তার সমসাময়িক।
রাগ নিয়ন্ত্রণে অশেষ ধৈর্যের জন্যই এই মহান ইমামকে বলা হতো কাজিম। তিনি ছিলেন পিতা ইমাম জাফর সাদিক আলাইহিসালামের মতোই নির্ভীক ও ন্যায়পরায়ণ এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার। পিতার মহৎ গুণগুলোর সবই অর্জন করেছিলেন ইমাম মুসা কাজিম আলাইহিসালাম। তাঁর 35 বছরের ইমামতির জীবনের প্রায় পুরোটাই কেটেছে কারাগারে ও নির্বাসনে। ইমাম মুসা কাজিম আলাইহিসালাম আব্বাসীয় শাসকদের শত অত্যাচার ও নিপীড়ন এবং কারাদণ্ড ও নির্বাসন সত্ত্বেও ইসলামের সঠিক শিক্ষা প্রচারের আন্দোলন অব্যাহত রাখেন। এ আন্দোলনের যে বিশেষ ধারা তাঁর মহান পিতা ইমাম জাফর সাদিক আলাইহিসালাম শুরু করেছিলেন, তা পুত্রের প্রজ্ঞা, কৌশল ও ত্যাগ তিতিক্ষাপূর্ণ অধ্যবসায়ের সুবাদে হয়েছিল আরও বিকশিত। বিশেষ করে পবিত্র কুরআনের প্রকৃত তাফসির ও হাদিস বর্ণনা তাঁর মাধ্যমে জোরদার হয়। ইমাম তাঁর অনুসারীদেরকে জ্ঞান অর্জনের জন্য অশেষ উৎসাহ দিতেন। তিনি বলতেন, জ্ঞান মৃত আত্মাকে জীবিত করে, যেমনটি বৃষ্টি জীবিত করে মৃত ভূমিকে।
আব্বাসীয় শাসকদের বিভ্রান্ত ও দুর্নীতিগ্রস্ত চালচলন যে ইসলামের সম্পূর্ণ বিপরীত, পিতার মতোই তা তুলে ধরেছিলেন ইমাম মুসা কাজিম আলাইহিসাল্লাম। তাই আব্বাসীয় শাসকরা চাইতেন না জনগণের সঙ্গে ইমামের যোগাযোগ বৃদ্ধি পাক। তারা জনগণের ওপর নবী বংশের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যে কোনো ধরনের প্রতারণা, প্রচারণা, বর্বরতা ও নৃশংসতার আশ্রয় নিতেও দ্বিধাবোধ করত না। ইমাম মুসা কাজিম আলাইহিসাল্লাম তাঁর বন্দী অবস্থার নিকৃষ্টতম সময়েও বিচক্ষণতা, বীরত্বপূর্ণ এবং সংগ্রামী ও আপোষহীন মনোভাব ত্যাগ করেননি। ইমাম কাজিমের আধ্যাত্মিক খ্যাতি, জালামী বক্তব্য ও দৃঢ় মনোবল ছিল আব্বাসীয় শাসক হারুনের কাছে অসহনীয়। অনুসারীদের সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগের কথাও হারুন গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পেরেছিল। হারুন বুঝতে পেরেছিল যে ইমাম যখনই উপযুক্ত সুযোগ পাবেন তখনই স্বয়ং বিপ্লব করবেন কিংবা তাঁর সঙ্গীদেরকে আন্দোলনের নির্দেশ দেবেন, ফলে তাঁর হুকুমতের পতন হবে অনিবার্য। তাই হারুন বিষ প্রয়োগ করে 55 বছর বয়স্ক এই সংগ্রামী ইমামকে শহীদ করার সিদ্ধান্ত নেয়।
ইমাম মুসা কাজিম আলাইহিসালামকে বসরায় ঈসা ইবনে জাফর নামক এক জল্লাদের কারাগারে এক বছর বন্দি রাখা হয়। সেখানে ইমামের উত্তম চরিত্র জাফরের উপর এমন প্রভাব রাখে যে ওই জল্লাদ হারুনকে জানিয়ে দেয় যে তাঁকে আমার কাছ থেকে ফিরিয়ে নাও, নতুবা আমি তাঁকে মুক্ত করে দেব। এরপর হারুনের নির্দেশে ইমাম কাজিম আলাইহিসালামকে বাগদাদে ফজল ইবনে রাবির কাছে কারারুদ্ধ করা হয়। এর কিছুদিন পর ফজল ইবনে ইয়াহিয়ার কাছে হস্তান্তর করা হয় এই মহান ইমামকে। কয়েকদিন পর সেখান থেকেও তাঁকে পাঠানো হয় কুখ্যাত জল্লাদ সান্দি ইবনে শাহাকের কারাগারে। ইমাম কাজিম আলাইহিসালামকে এক কারাগার থেকে বারবার অন্য কারাগারে স্থানান্তরের কারণ ছিল এটাই যে হারুন প্রতিবারই কারা প্রহরীকে নির্দেশ দিত ইমামকে গোপনে হত্যা করার, কিন্তু তাদের কেউই রাজি হয়নি এ কাজ করতে। অবশেষে সন্দীপনে শাহাক ইমামকে বিষ প্রয়োগ করতে রাজি হয়। বিষ প্রয়োগের তিন দিন পর 183 হিজরির 25 রজব তিনি শাহাদাত বরণ করেন।
হারুন ইমামকে শহীদ করার আগে একদল গণ্যমান্য ব্যক্তিকে কারাগারে উপস্থিত করেছিল যাতে তারা সাক্ষ্য দেয় যে ইমাম কাজিম আলাইহিসসালাম স্বাভাবিকভাবেই মারা গেছেন। এভাবে সে আব্বাসীয় শাসনযন্ত্রকে ইমাম আলাইহিসসালাম হত্যার দায়িত্বভার থেকে মুক্ত রাখতে ও ইমামের অনুসারীদের সম্ভাব্য আন্দোলন প্রতিরোধ করতে চেয়েছিল। কিন্তু ইমামের প্রজ্ঞা সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়, কারণ ওই সাক্ষীরা যখন ইমামের দিকে তাকিয়েছিল তখন তিনি বিশ্বের তীব্রতা ও বিপন্ন অবস্থা সত্ত্বেও তাদেরকে বললেন, আমাকে 9টি বিষযুক্ত খুরমা দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে, আগামীকাল আমার শরীর সবুজ হয়ে যাবে এবং তার পরদিন আমি ইহজগৎ থেকে বিদায় নেব। ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের মহানুভবতা, প্রেমময় ইবাদত, নম্রতা, সহিষ্ণুতা, তত্ত্বীয় ও জ্ঞানগর্ভ বিতর্কে ইমামের ঐশী জ্ঞান এবং দানশীলতা ছিল শত্রুদের কাছেও সুবিদিত। তত্ত্বীয় ও জ্ঞানগর্ভ বিতর্কে ইমাম কাজিমের ঐশী জ্ঞান, বিস্তৃত চিন্তাশক্তি ও সংশ্লিষ্ট বিষয়ের ওপর পরিপূর্ণ দখল ফুটে উঠত। তাঁর প্রেমময় ইবাদত ছিল সাধকদের জন্যে আদর্শ। এ মহান ইমাম এত সুন্দর ও সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করতেন যে তা শুনে যে কেউ কেঁদে ফেলত। ইসলামী সভ্যতার পুনরুজ্জীবনে ইমাম মুসা আল কাজিমের আদর্শ অনুসরণ খুবই জরুরি।
শ্রোতা ভাই বোনেরা, ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের প্রতি অজস্র সালাম ও দরুদ পাঠিয়ে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করব আজকের এই আলোচনা। তবে তার আগে তুলে ধরছি ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের কটি বাণী। এক, খোদা পরিচিতির পরে আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ। বাবা মায়ের প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা। দুই, বিনয়ের অর্থ হল মানুষের সঙ্গে সেরকম আচরণ করো যেরূপ তুমি মানুষের কাছে আশা করো। তিন, যদি কেউ পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট হয় তবে তার হৃদয় থেকে আখিরাতের ভয় বিদায় নেয়।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 30 জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, কঠোর বিধিনিষেধ আরো বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর, দৈনিক প্রথম আলো। সিনোফার্মের 30 লাখ টিকা এলো চীন থেকে, দৈনিক কালের কণ্ঠ। শয্যা খালি নেই, ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছে করোনা রোগীরা, দৈনিক ইত্তেফাক। করোনা মোকাবেলায় লকডাউন কোনো সমাধান নয়, দৈনিক আমাদের সময়। জলবসন্তের মতো ছড়ায় ডেল্টা ভেরিয়েন্ট, সিডিসি, দৈনিক সমকাল। 1 আগস্ট থেকে খুলছে দেশের সব পোশাক কারখানা, দৈনিক ইত্তেফাক। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম, টানা বৃষ্টিতে জলের তলায় শহর কলকাতা, দুর্ভোগ বাড়ছে শহরবাসীর, দৈনিক আজকাল। গণতন্ত্র বাঁচাতে ফের একজোট হওয়ার ডাক, প্রতি 2 মাস অন্তর দিল্লি যাবেন মমতা, দৈনিক সংবাদ প্রতিদিন। দৈনিকটির আরো একটি শিরোনাম, পরিচয় জেনেই সাংবাদিক দানিশকে খুন করে তালিবান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, দৈনিক সংবাদ প্রতিদিন। এবার কয়েকটি বিষয়ে বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, করোনা মোকাবেলায় লকডাউন কোনো সমাধান নয়, এই বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কিভাবে দেখছেন এই বক্তব্যকে?
আপনাকে ধন্যবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্য বাংলাদেশের বাস্তবতায় আমি মনে করি যথেষ্ট সঙ্গতিপূর্ণ। কারণ করোনা ভাইরাস মোকাবেলার জন্য যে লকডাউন দেওয়া হয়েছে, এই লকডাউন বহু জায়গায় মানা হচ্ছে না। এই যে অমান্য করছে, অর্থাৎ লকডাউন উপেক্ষা করে চলাচল করছে, কাজে যাচ্ছে মানুষ, এটি রাজধানী সহ বিভিন্ন জায়গায় ঘটছে। এবং এটি ঘটার কারণ হচ্ছে, মানুষের পকেটে যখন পয়সা না থাকে তখন সে বাঁচার জন্য জীবনের ঝুঁকি নেয়, অনেক ক্ষেত্রে আইন অমান্য করে। আইন করে যখন লকডাউন মান্য করানোর চেষ্টা করা হচ্ছে, তখন যদি মানুষের পকেটে এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য যদি পয়সা না থাকে, একটি গরিব পরিবার, তার পরিবারের সদস্য কেউ একজন বা দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসা চলছে, করোনা ভাইরাসের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। এখন এই দুইজন রোগীকে যদি চিকিৎসা করাতে হয়, তাহলে ওই গরিব পরিবারের যে আয় করার মতো ব্যক্তি বা কর্মক্ষম ব্যক্তি, তাকে কিন্তু উপার্জন করতে হবে, ওষুধপত্র, ইঞ্জেকশন, এগুলোর দাম মেটানোর ব্যবস্থা করতে হবে, ফলে তাকে কাজে যেতেই হবে। লকডাউন দিয়ে যখন এই সমস্ত মানুষকে আটকে রাখা হচ্ছে, তখন ওই যে করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন ব্যক্তি বা একজন ব্যক্তি, গরিব পরিবার, তাদের কিন্তু জীবন মৃত্যুর প্রশ্ন এসে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কিন্তু সবার চিকিৎসা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়নি এবং এটি বাংলাদেশের বাস্তবতায় সম্ভব না। ফলে লকডাউন দিয়ে এই সমস্ত মানুষকে আটকে রাখা যাবে না, এটাই হচ্ছে বাস্তবতা।
ইরান ও সিরিয়ার সম্পর্ককে অন্যদের জন্য আদর্শ বলে মন্তব্য করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ। কেন এই সম্পর্ক আদর্শ বলে পরিগণিত হবে?
জি, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটি মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির ক্ষেত্রে আমি মনে করি বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরান এবং সিরিয়ার মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্ক বহু দেশের জন্য আদর্শ হতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জন্য আদর্শ হতে পারে। এই কারণে যে, ধরুন খুব আধুনিক কালের ইতিহাসগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব ইরানে যখন ইসলামী বিপ্লব সংঘটিত হলো এবং সফল হলো, তারপরে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পশ্চিমা কতগুলো দেশের প্ররোচনায়। কিন্তু সিরিয়া তখন ইরানকে একান্তভাবে সমর্থন দিয়েছে। তার অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভেতরে একটি বড় কারণ হতে পারে এই যে, ইরান ইসলামী বিপ্লব সফল হওয়ার পরেই ঘোষণা করে যে ইসরায়েল এবং আমেরিকা তাদের প্রধান শত্রু এবং এই দুই দেশের সাথে ইরানের কোনো সম্পর্ক থাকবে না। সিরিয়া কিন্তু ঐতিহাসিকভাবে প্রথম থেকেই ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে সিরিয়া একমাত্র দেশ যারা ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করেনি। এছাড়া ইরাকের সাদ্দাম সরকার যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিল এবং 8 বছর প্রাণঘাতী যুদ্ধ পরিচালনা করলো, তখন সিরিয়া কিন্তু ইরানকে সমর্থন দিয়েছে, ইরানের পাশে ছিল। সর্বসাম্প্রতিক ঘটনাবলীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়ের সহ বহু রকমের সন্ত্রাসী গোষ্ঠী উস্কে দেওয়া হয়েছে এবং যাদের পেছনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ের বহু দেশ সমর্থন দিয়েছে। এই সমস্ত দেশ যে অন্যায় কাজ করেছে একটি দেশের বিরুদ্ধে বহু গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই অন্যায়ের বিরুদ্ধে সিরিয়ার সরকারি বাহিনী সিরিয়ার সরকার রুখে দাঁড়িয়েছে, তাকে সমর্থন দিয়েছে ইরান। তাহলে ন্যায়ের পক্ষে সবসময় এই দুটি দেশের অবস্থান ছিল এবং আছে। সেই ক্ষেত্রে ইরান এবং সিরিয়ার মধ্যে বর্তমান যে সম্পর্ক সেই সম্পর্ক বিশ্বের যে কোনো দেশের জন্য আদর্শ হতে পারে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, পাঁচ দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ফের বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও। গণতন্ত্রকে বাঁচাতে একজোট হতে হবে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ লড়াই চলবে। একই সঙ্গে প্রতি দুমাস অন্তর দিল্লি যাবেন বলেও এদিন জানিয়েছেন তিনি। শুক্রবার দিল্লি ছাড়ার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী জোটের আগামী রূপরেখা এঁকে দেন তিনি। বলেন, দেশকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে হবে, তাই একজোট হয়ে লড়াই হবে। দৈনিক সংবাদ প্রতিদিনের ভিন্ন একটি শিরোনামের খবরে বলা হয়েছে, ফের প্রকাশ্যে তালিবানের পৈশাচিক রূপ। পরিচয় জেনেও ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকিকে খুন করে তালেবান। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে আমেরিকার একটি ম্যাগাজিন। সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে পেশার খাতিরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের স্পিন বোলদাগ এলাকায় কাজ করছিলেন দানিশ। মাঝে মধ্যেই আফগান সেনা তালিবানের সংঘর্ষের ছবি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ছবি তুলেও পাঠাচ্ছিলেন, কিন্তু সেই কাজের খেসারত প্রাণ দিয়ে দিতে হয় পুলিৎজার জয়ী ওই সাংবাদিককে। গত 16 জুলাই তাকে নির্মমভাবে হত্যা করে তালিবান। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিকার জন্য এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ আমাদের আলোচনার বিষয় ইরাক এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার। এতে আমেরিকার লাভ কতটা হয়েছে আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, নির্বাচন বিশ্লেষক, সাবেক সামরিক কর্মকর্তা এবং SIPG-র সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর এম সাকাওয়াত হোসেন। জনাব ডক্টর এম সাকাওয়াত হোসেন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব ডক্টর এম সাকাওয়াত হোসেন, শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, ইরাকে মার্কিন সরকার যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করেছে, একইভাবে আফগানিস্তান থেকে তারা সেনা প্রত্যাহার করেছে। তো প্রশ্ন হচ্ছে, এই দুই দেশে সামরিক আগ্রাসন চালিয়ে আমেরিকা কি অর্জন করে গেল?
তসনস করে যাচ্ছে। প্রথমে যদি আফগানিস্তানে আসি, আফগানিস্তানে কেন তারা এসেছিল এখন পর্যন্ত আমেরিকান পলিসি মেকাররা পরিষ্কার করে বলতে পারছে না যে তারা এখানে কোন অবজেক্টিভে এসেছিল। এত অস্ত্র, এত সৈন্য সহ এবং তারা যে এখন চলে যাচ্ছে সেটা কি অর্জন করে যাচ্ছে, এটা কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত কোনো বিশ্লেষক যারা আন্তর্জাতিক পর্যায়ের বিশ্লেষক বলে বিবেচিত তারাও দিতে পারছে না। ২০ বছরে যতগুলো প্রেসিডেন্ট ছিল বুশ শুরু করেছিল তারা কিন্তু প্রপারলি এক্সপ্লেন করতে পারেননি। একমাত্র যেটা তারা এক্সপ্লেন করতে পারছে বা করছে সেটা হচ্ছে কিলিং অফ ওসামা বিন লাদেন এবং আল কায়দাকে অনেকটা ছত্র ভঙ্গ করে দেওয়া। কিন্তু আফগানিস্তানের এই ছাড়া তাদের এই ২০ বছরের কোনো অ্যাচিভমেন্ট আমি দেখছি না, শুধুমাত্র দেশটাকে আরো বিভক্ত করে দেওয়া ছাড়া তারা আফগানিস্তানকে টোটালি পরনির্ভর করে গেছে। তো আমি আফগানিস্তানে আমেরিকার এই ডিফিট, আমি যেটাকে বলি কৌশলগত পরাজয়, সেখানে ২.৫ ট্রিলিয়ন পয়সা খরচ করেছে, সেটা আফগানিস্তানের তাদের অ্যাচিভমেন্টের খাতায় শূন্য থাকবে।
আপনি যদি একটু ইরাক সম্পর্কে বলেন,
ইরাকটাকে যা করে গেছে বা ইরাককে যেভাবে তারা যে অভিমতে ইরাকে ঢুকেছিল সেটা একটা এইমলেস অজুহাত, মিথ্যা একটা অভিযোগ, মিথ্যা কথা সরাসরি। ইরাক এখন টোটালি একটা কেওটিক পজিশনে আছে, একটা আন্তঃসেক্টেরিয়ান ডিভাইডের মধ্যে ফেলে গেছে, সেটা শিয়া সুন্নি কুর্দি এই ডিভাইডের মধ্যে রেখে গেছে ইরাককে, একটা উইক দেশে পরিণত করে গেছে, এর অর্থনৈতিক ক্ষতি যা করে গেছে করে গেছে। এখানে প্র্যাকটিক্যাল অ্যাচিভমেন্ট হয়তো তাদের আছে, তারা সাদ্দাম হোসেনকে দুলিয়েছে। ইরাকে আমার যেটা মনে হচ্ছে তাদের আসার একমাত্র উদ্দেশ্য ছিল ইরানকে চেক দেওয়া, ইরানকে কোন ঠাসা করা, যদি সেটাই তাদের উদ্দেশ্য হয়ে থাকে সেটা পারেনি তারা কখনো, এবং সেটা না পেরে এই ইরাকে ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, সৈনিক মারা গেছে, এখনো তাদের উপর আক্রমণ হচ্ছে, সেখান থেকে তাদের আর পাওয়ার কিছু নেই। ওভারঅল মিডল ইস্ট এবং মধ্য এশিয়া যেটা করে গেছে সেটা ইউনাইটেড স্টেটস এর ইতিহাসে এই ধরনের এইমলেস অভিযান আর কোথাও করেনি।
ডক্টর এম সাকওয়াত হোসেন, আপনি বললেন যে এই দুটি দেশে আমেরিকার অর্জন শূন্য, তো আপনি জানেন খুব কাছাকাছি সময়ে আমেরিকা আফগানিস্তান এবং ইরাকে সামরিক আগ্রাসন চালিয়েছিল এবং দীর্ঘ সময়ে এই যুদ্ধ তারা চালিয়েছে, এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি কি প্রভাব পড়েছে বলে আপনার মনে হয়?
প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যে একটা প্রভাব তৈরি করেছিল, বিশাল প্রভাব, কমিউনিজমকে ঠেকানো, সেখানেও তারা সফল হয়নি। পরবর্তী পর্যায়ে কমিউনিস্ট ঠেকানোর নাম করে যে সমস্ত কনফ্লিক্টের দেশগুলোকে ফেলে গেছে সেটা স্তিমিত হওয়ার পরে ইসলামোফোবিয়ার নামে এই কাজ তারা করেছে, কিন্তু ইন দ্য প্রসেস আমেরিকা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে বিশ্ব স্ট্র্যাটেজিতে এবং বিশ্ব রাজনীতিতে। এর থেকে ওয়ার্ল্ড ওভার আমেরিকার যে একটা একছত্র বিশ্বাসযোগ্যতা বা একটা যে প্রভাব ছিল জিওপলিটিক্যাল প্রভাব, সেই প্রভাব অনেকখানি এখন কমে যাবে, এবং যে কনফ্লিক্ট তাদের ভিতরে তারা চায়নাকে নিয়ে করছে সেই কনফ্লিক্টকে আমেরিকা লোকে খুব বিশ্বাস করবে বলে আমার মনে হয় না।
জনাব ডক্টর এম সাকওয়াত হোসেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও ইরাক থেকে আমেরিকা তাদের সেনা কিন্তু প্রত্যাহার করে নিচ্ছে না, বরং সামরিক উপদেষ্টা, প্রশিক্ষক এরকম বিভিন্ন নামে কিছু সেনাকে ইরাকে রেখে দেয়া হচ্ছে, তো এর কারণ কি বলে আপনার মনে হয়?
এটা দুটা কারণ। প্রথমত হচ্ছে আমরা তো সবাই জানি যে ইসরায়েলকে এ পর্যন্ত বাঁচিয়ে রাখার শক্তিটা ছিল আমেরিকা, এখন ইসরায়েল বহু অংশে আমেরিকা সেই শক্তির উপরে নির্ভর করছে না, কারণ বাই দেন বাই নাও তারা জোর জবরদস্তি জায়গা অকুপাই করেছে বিভিন্ন অনেক বিষয়ে, তারা আমি মনে করি যে আমেরিকার টেকনোলজিতে আমেরিকার সমকক্ষ প্রাপ্ত হয়ে গেছে।
জি ডক্টর এম সাকওয়াত হোসেন, ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো মার্কিন সেনা রাখার বিরোধিতা করছে এবং তারা বলছে ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্যই আমেরিকা এই কৌশল অবলম্বন করেছে, কতটা যুক্তিযুক্ত তাদের এই বক্তব্য?
এই প্রশ্নটা আমার কাছে খুব একটু বেশি জালিক মনে হয় না, যে ইসরায়েলকে সাপোর্ট করার জন্য কিছু উপদেষ্টা এখানে দেখা যাচ্ছে, উপদেষ্টা এখানে না রাখলেও আমরা জানি প্রত্যেকটি দেশে যেখানে তাদের ডিপ্লোমেট বা অ্যাম্বাসেডরিয়াল প্রেজেন্ট আছে অ্যান্টোরাজ, সেখানে এমনিতেই অনেক উপদেষ্টা থাকে, কিছু সিন কিছু আনসিন, ডিপ্লোমেটিক আড়ালে অনেক কিছু থাকতে পারে। এই উপদেষ্টা যদি অ্যানাউন্সমেন্ট করে রেখে যাওয়া, সেটা আমি মনে করি যে আমেরিকানদের যে সাইকোলজিক্যাল বিষয়টি এখন এখন মোস্ট অফ দি আমেরিকানরা খুঁজছে এবং তারা তাদের প্রশাসনকে জিজ্ঞেস করছে যে হোয়াট হ্যাপেন, কি হলো, দুই জেনারেশন আমরা উই আর ফাইটিং ইন ওয়ান পার্টিকুলার প্লেস। তো সেই জায়গাতে এই কথা বলা যে আমরা ওদের সাথে চুক্তি করে ওদেরকে ওদের দেশ যাতে তারা নিজেরা পরিচালিত করতে পারে সেরকম বানিয়ে দিয়ে আসছি এবং তার জন্য আমরা কিছু উপদেষ্টা দিতে আসছি যতক্ষণ পর্যন্ত তারা সেলফ সাফিসিয়েন্ট না হয় ইন গভর্নেন্স। এইগুলো হচ্ছে আমাদের থেকে বলি স্ক্রিন সেভার, একটা ছবি দেখা যাচ্ছে আমেরিকার কলোনিয়াল অ্যাটিচিউড, সেই কলোনিয়াল অ্যাটিচিউডটা তাদের জন্য স্যুট করে নেই। সম্মান রক্ষার কথা যাতে আমি আমার কনস্টিটিউয়েন্সিকে বোঝাতে পারি যে আমি ইরাককেও ছেড়ে আসি নাই, আফগানিস্তানকেও ছেড়ে আসি নাই, আমরা নজর রাখছি। কিন্তু আমেরিকার পাওয়ার, এটা এর পাওয়ারটা আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেক ডিমিনিশ হয়ে গেছে। এখন আমি যেটা মনে করি, আমেরিকা উইল বি স্ট্রংলি চ্যালেঞ্জ দ্বারা অন্য অনেক দেশ দ্বারা নতুন কোন পাওয়ার জন্মগ্রহণ করবে বিশ্বে, সেটা কেমন হবে উই ডোন্ট নো, সেটা কি চায়না হবে না এশিয়ার অন্য কোন দেশ হবে উই রিয়েলি ডোন্ট নো।
জনাব ডক্টর এম সাকওয়াত হোসেন, আপনি চমৎকার করে ইরাক এবং আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার এবং সেখানে আমেরিকার অর্জন নিয়ে বিশ্লেষণ করলেন এবং সবশেষে আপনি আমেরিকাকে আগামী দিনে মস্ত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করলেন। তো আমরা আগামী সেই দিন বিশ্ব রাজনীতি কোথায় যাবে সে বিষয় নিয়ে হয়তো অন্য কোনো বৈঠকে আপনার সাথে কথা বলব। তো এতক্ষণ রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমাদের সময় শেষ হয়ে এসেছে, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সিরিয়া সফর, মিগদাদ বললেন তেহরান দামেস্ক সম্পর্ক অন্যদের জন্য আদর্শ। ওমান উপকূলে আবারও ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে হামলা নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলানা জাহাঙ্গীর আটক, মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনে। এবং ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে উত্তাল ভারত, শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকেন কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।